ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা আর ভারতে রাত ১১১টা। শ্রোতা দর্শকদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতোই বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতোই আসুন গোড়াতেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্বসংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। বার্মার ক্ষমতাচ্যুত জনপ্রিয় নেত্রী অং সান সু চি মঙ্গলবার তাঁর বিরুদ্ধে দুটি দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন। ৭৫ বছর বয়সী নেত্রী সু চির বিরুদ্ধে সরকারি গোপন আইন ভঙ্গ, ১০০০০০ ডলার অবৈধ অর্থ ও ১১ কিলোগ্রাম সোনা গ্রহণ এবং দাতব্য প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত জমির অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। সোমবার তাঁর বিরুদ্ধে বিনা লাইসেন্সে ওয়াকিটকি রাখা, গত বছরের সংসদীয় নির্বাচন চলাকালীন কোভিড নিষেধাজ্ঞা অমান্য করে দেশের দুর্গত ব্যবস্থাপনা আইন ভঙ্গের অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। তাঁর আইনজীবী কিং বং জ এক বিবৃতিতে বলেন, নেত্রীকে সুস্থ দেখায়নি, তবে তিনি মনোযোগের সঙ্গেই শুনানি শুনছিলেন। G7 সম্মেলন শেষে যে ইস্তেহার প্রকাশ করা হয় যেখানে মানবাধিকারের লঙ্ঘনের জন্য চীনকে দোষারোপ করা হয়েছে, বেইজিং সেই ঘোষণার সমালোচনা করেছে। G7 ঘোষণায় চীনকে মানবাধিকার এবং মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন জানানো হয়। বিশেষত শিনজিয়াংয়ের নাগরিকদের অধিকার এবং সাইনো ব্রিটিশ যৌথ ঘোষণামাফিক হংকংয়ের স্বায়ত্তশাসনের প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ করা হয়। বেইজিংকে শিনজিয়াংয়ের সংখ্যালঘু মুসলমানদের ঘোরতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দোষারোপ করা হয়েছে, যেখানে ১০ লক্ষের অধিক উইগার্স মুসলমানদের শিবিরে আটক রাখা হয়েছে, যেখানে চালানো হচ্ছে ব্যাপক সরকারি নজরদারি এবং জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণ। লন্ডনের চীনা দূতাবাস G7 ঘোষণার সমালোচনা করে বলে যে ঘোষণায় চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎকারকে অর্থবহ বলে উল্লেখ করেছেন, তবে দুটি দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো সাফল্যের কথা তারা জানাননি। নেটো সম্মেলন চলার মাঝেই সাংবাদিকদের প্রেসিডেন্ট বাইডেন বলেন, তাঁদের আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে এবং তার বিশ্বাস তুরস্কের সঙ্গে সত্যিকার সাফল্য অর্জন করা সম্ভব। প্রেসিডেন্ট এরদোয়ানও তাদের আলোচনাকে অর্থবহ ও আন্তরিক বলে দাবি করেন। তিনি বলেন, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার এমন কোনো সমস্যা নেই যার সমাধান করা যাবে না, এবং আমাদের সমস্যাদের চাইতেও আমাদের সহযোগিতা আরও অনেক গভীর ও সম্প্রসারিত। তাদের আলোচনা এমন সময় হল যখন দুটি নেটোভুক্ত দেশের মধ্যে সিরিয়া ও লিবিয়ার যুদ্ধ এবং তুরস্কের কাছে রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বিক্রির কারণে তাদের সম্পর্ক কিছুটা নিষ্প্রভ। যুক্তরাষ্ট্র রুশ অত্যাধুনিক অস্ত্র ক্রয়ের জন্য ডিসেম্বর মাসে তুরস্ককে শনাক্ত করে এবং তুরস্কের মানবাধিকার লঙ্ঘনের প্রতিও সমালোচনা করেছে। ওদিকে তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছে সিরীয় কুর্দি যোদ্ধাদের সহায়তা বন্ধের আবেদন জানিয়েছে। তুরস্ক জানায় যে এই কুর্দি যোদ্ধারা তুরস্কের অভ্যন্তরে কুর্দি বিদ্রোহের সঙ্গে জড়িত। ঢাকার প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট 8ই জুলাইয়ের মধ্যে নায়িকা পরিমনির ধর্ষণ প্রচেষ্টা সংক্রান্ত মামলার প্রতিবেদন জমা দেবার নির্দেশ দিয়েছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট।
ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে নায়িকা পরিমনির দায়ের করা মামলার প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তরফে 8ই জুলাইয়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই মামলার প্রধান আসামি নাসিরুদ্দিন মাহমুদ ও অমি সহ পাঁচজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলা হয়েছে। এই মামলায় আসামিদেরকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছিল। নায়িকা পরিমনিকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছেন। সকালেই তাকে গোয়েন্দা দপ্তরে তলব করা হয়। বিকেলে তিনি গোয়েন্দা দপ্তরে পৌঁছান। 2 ঘন্টা তাকে জেরা করা হয়। গোয়েন্দা দপ্তর থেকে বের হয়ে এসে পরিমনি সাংবাদিকদের বলেন, পুলিশ কর্মকর্তাদের ব্যবহারে তিনি মুগ্ধ। অভিযোগ দেওয়ার পর পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গত 8ই জুন রাতে সাভারের একটি ক্লাবে পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা চালানো হয়। 13ই জুন নায়িকা নিজেই খবর প্রকাশ করেন। তিনি জানান, ঘটনার পরপরই বনানী থানায় আর্জি জানাতে গিয়েছিলেন, কিন্তু কর্তব্যরত অফিসার তার বয়ান রেকর্ড করেননি। পরিমণির এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় থানা পুলিশ। মঙ্গলবার সিসিটিভির ফুটেজে দেখা যায় থানার বক্তব্য ভুল। পরিমণি ঠিকই আরও 2 জন সহকর্মী নিয়ে থানায় গিয়েছিলেন। মামলার আসামিরা গ্রেপ্তার হওয়ায় নায়িকা পরিমণি স্বস্তি প্রকাশ করেছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, গণমাধ্যম ও সমাজের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানান, বলেন দুঃসময়ে সবাই তার পাশে দাঁড়িয়েছেন। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ সময়ে সবচেয়ে জনপ্রিয় এই নায়িকা বলেন, গতকাল আমি কেঁদেছি, আজ আমি কিঞ্চিত হাসতে পারছি। শিল্পী সমিতির পক্ষ থেকে এই ঘটনা নিন্দা জানানো হয়েছে, বলা হয়েছে শিল্পী সমিতি সবসময় তার পাশে থাকবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। ভিয়েনায় ইরান চুক্তি আলোচনায় অংশরত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট বাইডেনের আসন্ন শীর্ষ বৈঠকের আগে সোমবার ভিয়েনায় আলোচনায় বসেন। ভিয়েনার আলোচনায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত না থাকলেও অংশগ্রহণকারী কূটনীতিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। 2014 সালের পরমাণু চুক্তির পুনরুদ্ধার দুটি বিরোধী শক্তির সহযোগিতার এক বিরল বিষয়বস্তু। রুশ প্রতিনিধি দলের শীর্ষ কূটনীতিক মিখাইল উলিয়ানভ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে অর্থবহ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ভিয়েনায় আমাদের আলোচনা প্রমাণ করে আমরা কতিপয় মিলিত স্বার্থ যেমন পরমাণু অস্ত্রপ্রসার রোধের মতো বিষয়ে ব্যবসাসুলভ সহযোগিতা বজায় রাখতে পারি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যেকার বিমান ভর্তুকি সম্পর্কিত দীর্ঘদিনের বিরোধ সম্পর্কে দুটি পক্ষ বর্ধিত বিরতিতে সম্মত হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা এয়ারবাস বিমান নির্মাতা প্রতিষ্ঠানের জন্য অবৈধ ভর্তুকি হিসেবে যে শুল্ক অনুমোদন করেছিল ওয়াশিংটন, শর্ত মোতাবেক তা 5 বছরের জন্য স্থগিত রাখছে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, বিমান সংক্রান্ত সফল আলোচনা দিয়ে আমাদের এই বৈঠক শুরু হয়। এর মাধ্যমে আমাদের সম্পর্কের নতুন এক দিগন্ত সূচিত হল, কারণ মামলা থেকে আমরা দীর্ঘ 17 বছরের বিমান সংক্রান্ত সহযোগিতায় পৌঁছালাম। এবং চীনের কথিত অপরাধ উইগার্স মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার সামিল কিনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের এ ব্যাপারে আরও পদক্ষেপ নেবার প্রতি চাপ সৃষ্টির জন্য গত সপ্তাহে লন্ডনে আয়োজিত পিপলস ট্রাইব্যুনালকে স্বাগত জানিয়েছেন উইগার্স বিশেষজ্ঞ এবং মানবাধিকার সক্রিয়বাদীরা। আইনজীবী ও পণ্ডিতদের নিয়ে গঠিত 9 সদস্যের প্যানেল খ্যাতিমান আইনজীবী জেফ্রি নাইসের সভাপতিত্বে শিনজিয়াংয়ের উইগার্সদের বিরুদ্ধে চীনের দমননীতির অভিযোগের তদন্তের জন্য জুনের 4-7 তারিখে উইগার্স ট্রাইব্যুনালের প্রথম শুনানির আয়োজন করে। চীন যারা উইগার্সদের দমনের অভিযোগ অস্বীকার করে থাকে এই প্যানেলের প্রতি তিরস্কার জানিয়েছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অব আমেরিকা থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে রয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ, বাংলাদেশ ও ভারতের চলতি ঘটনাবলী নিয়ে রিপোর্ট এবং অন্যান্য পরিবেশনা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
রোহিঙ্গাদের না জানিয়ে মিয়ানমারকে ডেটা শেয়ারের বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচ যে অভিযোগ করেছে তা আমলে নিতে নারাজ ঢাকা। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা পাল্টা অভিযোগ করে বলেন, হিউম্যান রাইটস ওয়াচ একটা নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে। তাছাড়া এই ডেটাবেজের দায়িত্ব থাকা জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR তো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিয়েছে, মানবিক কারণে আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পূর্ব শর্ত হিসেবে ভেরিফাইয়ের জন্য ওই ডেটা শেয়ার করা হয়েছে দাবি করে সরকারি এক কর্মকর্তা বলেন, ডেটা শেয়ার না করলে তারা ভেরিফাই করবে কিভাবে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, রোহিঙ্গারা জানতেন তাদের বিষয়ে যে যেটা নেওয়া হচ্ছে তা বাংলাদেশ সরকারের জন্য। পূর্ব সম্মতি না নিয়ে তাদের সব তথ্য মিয়ানমারের হাতে তুলে দেওয়া হয়েছে, যা রোহিঙ্গাদের জন্য উদ্বেগজনক। বিষয়টি তদন্ত দাবি করেছে আন্তর্জাতিক ওই মানবাধিকার সংগঠন। সংগঠনের ক্রাইসিস এবং কনফ্লিক্ট ডিরেক্টর লামা ফাকি বলেন, রোহিঙ্গাদের ডেটা সংগ্রহের চর্চা জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সির জন্য নিজস্ব নীতিবিরুদ্ধ কাজ। এর ফলে শরণার্থীদেরকে আরও ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে ইউএনএসসিআর এর মুখপাত্র আন্দ্রেজ মাহেসিক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বিশ্বে শরণার্থীদের ডেটা সংগ্রহ, রেজিস্ট্রেশন এবং এটি সুরক্ষিত রাখার নীতি অনুসরণ করে জাতিসংঘ। স্মরণ করা যায় যে 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা থেকে প্রাণে বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। ওই বর্বরতাকে জাতিসংঘ গণহত্যা বলে অভিহিত করেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকার বাইরে করোনা পরিস্থিতি বেসামাল হয়ে পড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা অনেকটাই নিয়ন্ত্রণহীন। গত 24 ঘন্টায় 50 জন মারা গেছেন, এর মধ্যে রাজশাহীতে 15 ও খুলনায় 15 জন রয়েছেন। ঢাকায় মারা গেছেন 6 জন। একসময় রাজধানী ঢাকা ছিল করোনার হটস্পট, এখন বাইরের জেলাগুলোতে দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে। সর্বশেষ একদিনে 3,319 জন আক্রান্ত হয়েছেন। গত 53 দিনের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছেন। এর আগে গত 23 এপ্রিল 3,629 জনের শরীরে করোনা ধরা পড়েছিল। শনাক্তের হার 14.27%। এর আগের দিন শনাক্তের হার ছিল 14.80%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় রাজশাহী জেলায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে 1,854টি। শনাক্ত হয়েছেন 353 জন। শনাক্তের হার 19.03%। রাজশাহী বিভাগে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 712 জন। নমুনা পরীক্ষা করা হয়েছে 4,292টি। খুলনা বিভাগের বাগেরহাট জেলায় 136টি নমুনা পরীক্ষায় 53 জনের করোনা শনাক্ত হয়েছে। সাতক্ষীরায় 186টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছে 91 জন। শনাক্তের হার 49%। খুলনা বিভাগে 1,960 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 800 জন। ওদিকে করোনা প্রতিরোধে বেলজিয়ামে উৎপাদিত জেনসেন ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর। ষষ্ঠ টিকা হিসেবে এটি ব্যবহারের অনুমোদন পেল। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় গায়ক, অভিনেতা এবং শিক্ষক তাহসান খান। আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন?
হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
ভালো আছি। আপনার জন্ম হয়েছিল 70-এর দশকের একেবারে শেষ দিকে এবং ঢাকায়। আপনি সেন্ট জোসেফ স্কুলে পড়েছেন, নটরডেম কলেজে পড়েছেন, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং তারপরে এই যুক্তরাষ্ট্রে আপনি পড়ালেখা করেছেন, এমবিএ করেছেন এবং এর পাশাপাশি আপনি আপনার অভিনয়, আপনার গান এবং শুধু গান না, আপনি সঙ্গীতকারও বলা যায়, কারণ আপনি গানে গান লিখছেন, গান সুর দিচ্ছেন ইত্যাদি সবই করছেন। যেই জিনিসটা শুরুতেই জানতে চাই সেটা হচ্ছে যে আপনার এই যে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা, যুক্তরাষ্ট্রে পড়ালেখা করার অভিজ্ঞতা, এবং সঙ্গীতের কারণে নিশ্চয়ই আপনার যুক্তরাষ্ট্রের সঙ্গীতের সাথেও আপনার একটা ভালো পরিচয় রয়েছে।
আমার যখন প্রথম গান প্রকাশিত হয় সেটা ছিল ব্ল্যাক এর প্রথম অ্যালবাম আমার পৃথিবীতে, সেটা 2002 সালে রিলিজ পায়। সো এই সেই অ্যালবামে আমার যে গানগুলো রিলিজ পায়, সেই গান যারা শুনেছে তারা সবাই এই কথা এক বাক্যে স্বীকার করেছে যে আমার লেখা সুর করা গানগুলোর মাঝে এমন একটা ছাপ আছে যেখানে পাশ্চাত্যের রক মিউজিকের এবং পপ মিউজিকেরও ছাপ থাকে। অ্যাট দ্য সেম টাইম আমি যে রাবীন্দ্রিক ঢঙে গান গাওয়ার চেষ্টা করেছি একটা সময়, সেটাও মানুষ ধরতে পেরেছে। এই কারণেই হয়তো আমার সেই সময়ের গানগুলোর একটা ইউনিক জনরা ক্রিয়েট হয়েছিল। তো আপনি যেভাবে বললেন যে মেলবন্ধন, আসলে আমার কেরিয়ারের শুরুটাই হয়েছিল এই মেলবন্ধন দিয়ে, যেখানে আমি আসলে রাবীন্দ্রিক ঢঙেও গান গাইতে চেয়েছি, অ্যাট দ্য সেম টাইম রক মিউজিকের এলিমেন্টস গুলোকে রাখতে চেষ্টা করেছি। সো ওই কারণে আমরা ওই সময় অল্টারনেটিভ রক ব্যান্ড ব্ল্যাকের সেই গানগুলো মনে হয় দর্শকপ্রিয় হয়েছিল, এই কারণে যে নতুন কিছু একটা ছিল, সেটা প্রার্থনাদ হোক, সেটা এখনো হোক, সেটা পরাহত হোক, সেটা শ্লোক হোক, যে গানগুলো আমরা করেছি, ইট ক্রিয়েটেড আ নিউ জনরা ডিউরিং দ্যাট টাইম ইন বাংলাদেশ। সো ওই মেলবন্ধনটা আমার আত্মপ্রকাশে একটা বড় ব্যাপার ছিল, পাশ্চাত্যের মিউজিক প্লাস আমাদের।
কোন কোন রক ব্যান্ড বা কোন ব্যান্ডগুলো পাশ্চাত্যের আপনাকে বেশি প্রভাবিত করেছে?
আমি যখন বড় হচ্ছিলাম তখন আসলে পিঙ্ক ফ্লয়েডের গান খুব শুনতাম, তারপরে মার্ক নফলারের আলাদা করে ভক্ত ছিলাম, এছাড়া কভারডেল পেজের গান শুনতাম, আর স্টিং এর গান শুনতাম, রায়ান অ্যাডামস, বন জোভি ওদের গান তো শুনতাম। সো অনেক ধরনের গানই শুনতাম, বাট মোস্টলি সাইকেডেলিক রক অ্যান্ড হার্ড রক অ্যান্ড সফট রক শোনা হতো।
আচ্ছা, তো আমেরিকার সাথে বাংলাদেশের সাংস্কৃতিক আদান প্রদানটা কিভাবে ভবিষ্যতে হতে পারে বলে আপনার মনে হয়?
এখন তো আসলে ইন্টারনেটের যুগে ইটস ভেরি ইজি টু রিচ আউট টু পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো আমার যেটা মনে হয় যে পাশ্চাত্যের গান, সেটা যুক্তরাষ্ট্রের আর্টিস্টদের গান হোক কিংবা ইউরোপের আর্টিস্টদের গান, আমাদের প্রান্তে শোনাটা খুব ইজি হয়, কারণ দে হ্যাভ এ গ্লোবাল রিচ। গ্লোবাল রিচ বাড়ছে ল্যাটিন কালচারেরও, কোরিয়ান কালচারেরও, কিন্তু বলিউডের কারণে ইন্ডিয়ার গান এবং সিনেমারও বাড়ছে, কিন্তু বাংলাদেশের আসলে রিচ সেভাবে কিন্তু আমরা বাড়াতে পারিনি। এর কয়েকটা কারণ আছে, যে যার জায়গা থেকে হয়তো বিচ্ছিন্নভাবে আমরা চেষ্টা করছি, কেউ হয়তো সিনেমাতে করছে, কেউ হয়তো গানে করছে, কেউ হয়তো অন্য জায়গায় করছে, কিন্তু সম্পৃক্ততাটা এমন ভাবে নেই যে পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রি সবাই মিলে এমন একটা কাজ করছে যেটা আসলে আমাদের ভয়েসটাকে গ্লোবালি রেইজ করবে। বাট আমি ভেরি হ্যাপি যে রিসেন্টলি একটা সিনেমাতে কাজ করার সুযোগ হয়েছে, যেটা আমার মনে হয় যে বাংলাদেশের ভেতর থেকে বেরিয়ে আসা একটা সিনেমা, যেটা হয়তো সারা বিশ্বে একটা ভালো দর্শকের মন জয় করতে পারবে। কিন্তু কষ্ট লাগছে এইভাবে যে প্রজেক্টটা পিছিয়ে গেছে প্যান্ডেমিকের জন্য। আমি বলছি মুস্তাফা সরার ফারুকির একটা সিনেমা নো ল্যান্ডস ম্যান, ওইটার কথা বলছিলাম যে বাংলাদেশ থেকে তো আসলে কাজটা হয়েছে, যদিও অ্যাক্টর হচ্ছেন আমাদের সিদ্দিকি এবং এ আর রহমান হ্যাজ অলসো বিন আ পার্ট অফ দিস জার্নি।
তাছাড়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
এবারে রয়েছে বিজ্ঞান জগৎ, উপস্থাপন করছেন জয়তি দাশগুপ্ত।
যুক্তরাষ্ট্রের মহাকাশ বিশেষজ্ঞরা বলছেন যে বর্ধিত প্রতিযোগিতা বিজ্ঞানীদের মহাকাশ অন্বেষণ করতে বাধ্য করবে। চীন এখন সেই দেশগুলির মধ্যে রয়েছে যারা মঙ্গল গ্রহে একটি মহাকাশযান এবং রোভার অবতরণ করেছে, এবং এবার যেন তারা মহাশূন্যে তাদের পদচিহ্ন রাখবার পরিকল্পনা করছে। এ বিষয়ে শিকাগো থেকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা কেন ফারাবাক তারই প্রতিবেদনে জানাচ্ছেন যে কিভাবে একটি নতুন মহাকাশ দৌড় মহাবিশ্বের মহাকাশের অন্বেষণকে এগিয়ে নিয়ে যেতে আরো সহায়তা করতে পারে। একই সাথে মঙ্গল গ্রহের পৃষ্ঠ অন্বেষণ করছে যুক্তরাষ্ট্র এবং চীনের রোভার। এই দুই রোভার থেকে সংগৃহীত তথ্যের প্রবাহ শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে গ্রহ সংক্রান্ত ভূবিজ্ঞানী এডভিন কাইটকে সেই তথ্য পর্যালোচনার কাজে কিন্তু যথেষ্ট ব্যস্ত রাখছে।
You can quickly go through a loop of making a discovery, forming a hypothesis based on that discovery and sending a new spacecraft out.
আপনি খুব দ্রুত আবিষ্কার করার একটি পদ্ধতির মধ্য দিয়ে যেতে পারেন, সেই আবিষ্কারের উপর ভিত্তি করে একটি অনুমান গঠন করতে পারেন এবং এটি পরীক্ষা করার জন্য একটি নতুন মহাকাশ যান পাঠাতে পারেন।
ভূবিজ্ঞানী কাইটের অধ্যয়নের ক্ষেত্রে তথ্য সংগ্রহ ঐতিহ্যগতভাবে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে হয়েছে এবং উল্কা সংক্রান্ত তথ্য ও 1960 এবং 70-এর দশকে পৃথিবীতে আনা যুক্তরাষ্ট্রের মহাকাশচারীদের কয়েকটি চাঁদের শিলা বিশ্লেষণ করে সম্পন্ন করা হয়েছিল। কিন্তু মঙ্গল গ্রহে নতুন অভিযান কাইট এবং তার সহকর্মীদের মঙ্গল গ্রহ সম্পর্কে আরো সরাসরি এবং সম্পূর্ণ তথ্য পেতে সহায়তা করছে। এডভিন কাইট আরো বলেন,
We're at a really early stage of Mars exploration. We've only scratched the surface of what there is to discover. Stumble over something that next
আমাদের যে আবিষ্কার করার আছে আমরা কেবলমাত্র তার পৃষ্ঠদেশে আঁচড় কেটেছি। আমরা জানি না কোন দেশের কোন আবিষ্কার সংক্রান্ত গবেষণা বা তদন্ত এমন কিছুতে গিয়ে আটকে যাবে যে তার জট খুলতে গিয়ে অর্থাৎ সেটার সমাধান করতে গিয়ে আমরা অনুসন্ধানের পরবর্তী পর্যায়কে উন্মুক্ত করতে পারবো।
নাসার প্রশাসক বিল নেলসন একজন প্রাক্তন মহাকাশচারী এবং ফ্লোরিডার প্রাক্তন আমেরিকান সেনেটর। তিনি চীনা মহাকাশ কর্মসূচির সাম্প্রতিক সাফল্যে বিপদের সংকেত দিয়েছেন এবং বলেছেন যে এটি কেবলমাত্র লাল গ্রহে অর্থাৎ মঙ্গল গ্রহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। চীনা মহাকাশ সংস্থা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য তিনটি বড় বড় ল্যান্ডার অর্থাৎ মহাকাশযান পাঠাতে চায়, আর সেখানে রয়েছে কিন্তু অনেক জল এবং আমাদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের এখন সেখানে একটি ছোট মহাকাশযান পাঠাতেও কিন্তু 1-2 বছর সময় লাগবে। যে কারণে নাসার প্রশাসক নেলসন আইন প্রণেতাদের নাসার আর্টেমিস প্রোগ্রামকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিপদার্থবিজ্ঞানের অধ্যাপক রকি কল্প বলেন,
চায়না ইজ গেইনিং rapidly on the US and the Europeans are also in this space race.
যুক্তরাষ্ট্র থেকেও দ্রুত গতিতে এগোচ্ছে এবং ইউরোপীয়রাও এই মহাকাশ দৌড়ে রয়েছে।
অধ্যাপক কোল্প বিশ্বাস করেন একটি নতুন মহাকাশ প্রতিযোগিতা ইতিবাচক হতে পারে। কোল্প যুক্তরাষ্ট্র এবং চীনা মহাকাশ কর্মসূচিগুলিতে দুই দেশকে প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতা করতে দেখতে চান।
There's a lot of talent in China that we could make use of and a lot of resources in China and they have money to explore space.
চীনের অনেক প্রতিভা রয়েছে যা আমরা ব্যবহার করতে পারি এবং চীনে প্রচুর সম্পদ রয়েছে এবং তাদের কাছে মহাকাশ অন্বেষণের জন্য প্রচুর অর্থ রয়েছে।
তবে এডভিন কাইট এবং গোল্ব উভয়ই স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাস্তবিকভাবে কতটা সহযোগিতা হতে পারে তার কিন্তু একটা সীমারেখা রয়েছে।
So the technology involved in a peaceful exploration of space can also be
মহাকাশের শান্তিপূর্ণ অনুসন্ধানের সাথে জড়িত প্রযুক্তি সামরিক ব্যবহারের জন্য ব্যবহার করা যেতে পারে।
এডভিন কাইট বলেন,
There are legal barriers to bilateral cooperation between NASA and the Chinese by academic and
যুক্তরাষ্ট্রের NASA এবং চীনা মহাকাশ কর্মসূচির মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে, কিন্তু এগুলি NASA-র অর্থায়নের সঙ্গে যুক্ত নয় এমন বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলি পরিচালিত কাজের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
অধ্যাপক রকি কল্প আরো বলেন,
There is only one Mars. It doesn't belong to the US. It doesn't belong to China.
একটাই মঙ্গল গ্রহ আছে, এটি যুক্তরাষ্ট্রের নয় এবং এটি চীনেরও নয়।
ভূবিজ্ঞানী এডভিন কাইট, অধ্যাপক কোল্প এবং বৈশ্বিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের সদস্যরা যারা এই সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন তারা আমাদের নিজস্ব গ্রহ এবং প্রজাতির উৎস আরো ভালোভাবে বোঝার জন্য মঙ্গল গ্রহ থেকে আবিষ্কৃত তথ্যগুলির উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। অধ্যাপক কোল বলছেন যে জ্ঞান কিন্তু জাতীয় সীমানার মধ্যে কখনোই সীমাবদ্ধ থাকে না।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই নিয়মিত আয়োজন নিউজ ওয়ার্ডস এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিসা আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আজকে শব্দ কিন্তু সাবরিনা বেশ একটা কঠিন শব্দ।
আচ্ছা,
তেমন শব্দ নয় যেটা আমরা বারবার সাধারণ অর্থে ব্যবহার করে থাকি। এটা প্রধানত আইন আদালতের সঙ্গে সম্পৃক্ত শব্দ। শব্দটা হচ্ছে ইন্ডাইটমেন্ট। এর অর্থ জানবার আগে এসো শোনা যাক এই ইন্ডাইটমেন্ট শব্দের একটা অত্যন্ত বাস্তব ব্যবহারের খবর।
The indictment that the grand jury returned today charges the defendant with numerous counts, among them conspiracy to use a weapon of mass destruction resulting in death and using a weapon of mass destruction resulting in death.
কি সাবরিনা কিছু বোঝা গেল?
হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে বলছে যে আজ গ্র্যান্ড জুরি যে ইন্ডাইটমেন্ট ঘোষণা করেছে ডিফেন্ডেন্টকে নিউমারাস কাউন্টে চার্জ করেছে।
তোমার অনুবাদটা ঠিক হয়েছে মোটামুটি, কিন্তু তুমি তো অনেকগুলো ইংরেজি শব্দ এখানে ব্যবহার করলে।
হ্যাঁ, ঠিক বলেছেন, কারণ এই যে গ্র্যান্ড জুরি, ইন্ডাইটমেন্ট, ডিফেন্ডেন্ট, নিউমারাস কাউন্ট, চার্জ, এই সবগুলো শব্দই একটু কঠিন, তো এই কারণে এর মানেটা আমি ঠিক বুঝতে পারছি না। আর আমাদের যে আলোচনার আজকের যে বিষয় যে ইন্ডাইটমেন্ট, এই শব্দগুলোর পরে এই ইন্ডাইটমেন্ট শব্দটা তো আমি বুঝিয়ে নিই।
আচ্ছা সাবরিনা, ইন্ডাইটমেন্ট শব্দের মানেটা না হয় একটু পরেই বলছি। গ্র্যান্ড জুরি শব্দটার কথা তুমি বলেছ, গ্র্যান্ড জুরি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের জুরি মণ্ডলী। আর জুরি তুমি তো জানো সেই সব ব্যক্তি যারা বিচারের রায় বিচারককে সহায়তা করে থাকেন। আর ডিফেন্ডেন্ট মানে হচ্ছে আত্মপক্ষ সমর্থনকারী, কিংবা আদালতের পরিভাষায় বলা হয় বিবাদী পক্ষ। আর নিউমারাস মানে জানো না?
নিউমারাস মানে কি সংখ্যায় বেশি?
হ্যাঁ, সংখ্যায় বেশি, কিংবা এক অর্থে বলতে পারো অসংখ্য। আর কাউন্ট মানে তো গণনা করা, আবার এটার মানে হিসেবও হতে পারে, আবার আইনি ভাষায় অনেক সময় দফাও বলা হয়। এবার পুরো বাক্যটার বাংলা মানে একটু বুঝিয়ে বলো তো।
এটা হতে পারে, গ্র্যান্ড জুরি আজ যে রায় দিয়েছে তাতে বিবাদী পক্ষকে অনেকগুলো অভিযোগে ইন্ডাইটমেন্ট করা হয়েছে।
আর ওই বাক্যেরই পরের অংশে ঠিক কি বলা হয়েছে?
হ্যাঁ, সেটাও কিন্তু বেশ কঠিন মনে হচ্ছে পরের অংশটি। সেখানে যেমন বলেছে কনস্পাইরেসি, ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন, এরকম শব্দগুলো বলা হয়েছে।
হ্যাঁ সাবরিনা, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এই জাতীয় শব্দগুলো কিন্তু নিউজ ওয়ার্ড হিসেবে প্রায় আসে এবং সংবাদ মাধ্যমে আমরা এই জাতীয় শব্দ প্রায় শুনি। যেমন ধরো কনস্পিরেসি, কনস্পিরেসি মানে হচ্ছে ষড়যন্ত্র। আর ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, আমরা বহুদিন ধরে এই শব্দটা শুনে আসছি, বিশেষ করে ইরাক যুদ্ধের সময় থেকে। এর অর্থ হচ্ছে গণবিধ্বংসী অস্ত্র, মানে যে ধরনের অস্ত্র দিয়ে লোকজনকে হত্যা করা হয়।
তাহলে কি বাক্যটা এরকম হবে, গ্র্যান্ড জুরি আজ যে রায় দিয়েছে তাতে বিবাদী পক্ষকে অনেকগুলো অভিযোগে ইন্ডাইটমেন্ট করা হয়েছে, যার মধ্যে রয়েছে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করার ষড়যন্ত্র যার মাধ্যমে হত্যা করা যায়, এবং হত্যার জন্যে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করা।
বাহ সাবরিনা, এবার তোমার অনুবাদ দারুণ হয়েছে। তাহলে এখন আমরা সেই প্রতীক্ষিত, বহুল প্রতীক্ষিত বলা যেতে পারে, ইন্ডাইটমেন্ট শব্দটির মানে বুঝেনি।
An indictment is a list of charges against someone after he or she has been arrested for a crime.
It details what the person will stand trial for in a US court of law.
এবার কি বুঝতে পারছো সাবরিনা ইন্ডাইটমেন্ট মানেটা কি?
এখানে বলছে যে ইন্ডাইটমেন্ট হচ্ছে কাউকে গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধে আনা অভিযোগের তালিকা।
বাহ, আর পরের বাক্যটাতে বলছে যে এই ইন্ডাইটমেন্টে ঠিক কি ব্যাপারে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা হবে সেটারই কিন্তু একটা বিস্তারিত বিবরণ দেয়া আছে।
তার মানে?
তাহলে ইন্ডাইটমেন্ট মানেটা হচ্ছে অভিযোগ আনা, কিংবা অভিযুক্ত করা।
আচ্ছা, এতক্ষণে আমার ইন্ডাইটমেন্ট এই শব্দটির অর্থ পরিষ্কার হলো।
তাহলে এই কথাটাই মাথায় রেখে আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের উঠতে হবে, তবে তার আগে যথারীতি আপনাদের জানিয়ে রাখি যে নিউজওয়ার্ডস অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন আমাদের ওয়েব পেজে এবং আমাদের ফেসবুকেও।
আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা ও তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন এবং সাজানা ফিরোজ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.